আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত, আমি বর্তমানে ভূত ডট কম এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। এই চলমান করোনা পরিস্থিতির মধ্যেও অনেক কষ্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু আনন্দ দেবার জন্য। আপনাদের কাছে ঘটনা গ্রহণযোগ্য হলেই আমার কষ্ট সার্থক হবে। আমি ভূত ডট কম নিজের পরিবার মনে করি, আর পরিবারের জন্য কিছু করতে পারাটা কতটা আনন্দের আপনারা সকলেই তা নিশ্চয় জানেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটা ঘটনা। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার এক বন্ধুর কাছ থেকে। আমার বড় ভাইয়ার নাম সাকি। ভাইয়ার বন্ধুর বোনের সাথে ঘটনাটি ঘটে। আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রাসেল ভাই, ঘটনার মাঝে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সময়কাল আজ থেকে 8-9 বছর আগে। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি। আমার বাড়িতে ছিলেন আমার বাবা, মা আর আমার ছোট বোন লিলি, ছদ্মনাম। লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। তার স্কুল কলেজের সকলের কাছেই সে খুব পছন্দের একটি মেয়ে ছিল। লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত। তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসত লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে। লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে। আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন, কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি। আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত। আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন। আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার মামার বিয়ে হয়েছিল প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন। আমার মামা মামি আমাকেও আদর করতেন, কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি। প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন। ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন, কিন্তু লিলির জন্য স্পেশালভাবে আরও অনেক কিছু পাঠাতেন। আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন, কিন্তু বর্তমানে তিনি মৃত। আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকত না। লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার মামা আমার মাকে প্রস্তাব দেন লিলিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর। আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না। আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই, কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না, আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল, কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি। আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না। আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয়। আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে, এটাই তো স্বাভাবিক। লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয় আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায়। লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগত। আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম। লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়। এভাবে আস্তে আস্তে এক বছর পার হয়ে যায়। লিলির মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায় আর লিলি সেখানে সবার থেকে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়। কিন্তু আমার মামা যে শহরে থাকতেন, লিলির মেডিকেল কলেজটি সেই শহর থেকে 125 কিলোমিটার দূরে ছিল। তাই মামা লিলিকে সেই মেডিকেল কলেজের আশেপাশে একটি ছাত্রী হোস্টেল ঠিক করে দেন আর প্রতি সপ্তাহে একবার করে সেখানে গিয়ে লিলিকে দেখে আসবেন বলে সেই মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন। ক্লাস শুরুর কয়েকদিন আগে লিলি সেই হোস্টেলে চলে যায়। মামা লিলিকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় এসে মামা তার কাজের ফাঁকে প্রায় প্রতি ঘন্টায় লিলিকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছিলেন। লিলিও আল্লাহর রহমতে ভালোভাবেই তার গন্তব্যে পৌঁছে যায়। 10-12 দিন পর লিলি ফোন দিয়ে আমার মামাকে বলে সে একা থাকতে পারছে না আর তার নাকি খুব খারাপ লাগছে। আমার মামা সেদিনই লিলিকে নিতে সেখানে চলে যান আর লিলিকে নিয়ে বাসায় ফিরে আসেন। লিলি বলে সে কিছুদিন বাসায় থেকে তারপরে কলেজে ফিরে যাবে। এভাবে 15 দিন পার হয়ে যায়। লিলি তার মেডিকেল কলেজে ফিরে যায়। এবারে সে সেখানে গিয়ে নিজেকে কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে সক্ষম হয়। লিলি হোস্টেলে যে রুমে থাকত সেই রুমটি ছিল ছোট একটি রুম। হোস্টেলটা খুব বেশি বড় ছিল না আর রুমগুলো ছোট ছোট ছিল জন্য সকলেই সিঙ্গেল রুম নিয়েই থাকত। লিলির হোস্টেলের সকলেই ছিল তার কলেজের স্টুডেন্ট আর প্রায় সকলেই নতুন প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। হোস্টেলে যে কয়েকজন বড় আপু ছিল তারা লিলি ও তার বান্ধবীদের একটা ব্যাপারে সতর্ক করে দেয়। তারা বলে রাত 3টার পর দরজায় আওয়াজ পেলে দরজা না খুলতে আর তাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে তারা চাইলেই আপুদের কাছে হেল্প চাইতে পারবে। দরজা খুলতে না করার কারণ জিজ্ঞাসা করলে আপুরা বলেন যা বলছি তাই করো, এর বেশি কিছু জানতে চাইবে না। সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের জানানোর। আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে তোমাদেরকে কথাটা বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। আপুরা চলে গেলে লিলি তার আশেপাশের রুমে কয়েকজনের সাথে পরিচিত হতে থাকে। পরিচিত হয়ে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা, খাওয়া, এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। লিলির শুরুর দিকে 15 দিনের মতো বাড়িতে থাকায় তার পড়া বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। আপুদের কাছে সাহায্য চাইবে কিনা ভাবতে ভাবতে সে প্রতিদিন রাত জেগে সেই পড়া বোঝার চেষ্টা চালিয়ে যেতে থাকে। প্রতিদিন রাত প্রায় 2:30 পর্যন্ত সে লেখাপড়া করে ঘুমিয়ে যেত। এভাবেই তার দিনকাল ভালোই চলছিল। দেখতে দেখতে তার পরীক্ষার সময় নিকটে চলে আসে বিধায় সে রাত প্রায় 3:30 পর্যন্ত লেখাপড়া শুরু করে। এভাবে একদিন একটা টপিক সে বোঝার চেষ্টা করতে করতে রাত প্রায় 3:00 বেজে যায়। 3:15 দিকে তার দরজায় 3 বার নক করে কেউ। লিলি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেকে আঁচল ছদ্মনাম বলে পরিচয় দিয়ে বলে সে 3য় বর্ষে পড়ছে লিলিদের কলেজে আর সে নাকি এই হোস্টেলেরই 14 নম্বর রুমে থাকে। জুনিয়রদের কিছু বুঝতে অসুবিধা হলে সে সবাইকে নাকি হেল্প করে। তখন লিলির মনে পড়ে যায় আপুদের কথা। আপুরা বলেছিল কোনো বিষয় নিয়ে তাদের কাছে হেল্প চাওয়া যাবে। লিলি মনে মনে একটু খুশি হল। সে আঁচলকে ভেতরে এনে বসিয়ে তার কিছু পড়া বুঝতে সমস্যা হয় বলায় আঁচল তাকে সবকিছু খুব সহজে আর সুন্দরভাবে বুঝিয়ে দেয়। লিলি খুব খুশি হয় বড় আপুর কাছে সাহায্য পেয়ে। বাসায় ফোন দিয়ে সে আঁচলের কথা জানায়। আমাকে ফোন দিয়েও আঁচলের অনেক প্রশংসা করত লিলি। আঁচল আস্তে আস্তে তাকে রোজ পড়াতে আসত। লিলির সাথে আঁচল মাঝে মাঝেই নিজের লাইফের কিছু ঘটনা শেয়ার করত। সে বলেছিল তার নাকি বিয়ে হয়ে গেছে আর তার 7 বছরের একটি মেয়ে আছে। তার হাজব্যান্ড কয়েক বছর আগে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আঁচল টিউশন পড়িয়ে নিজের আর মেয়ের খরচ বহন করে। তাকে লিলি জিজ্ঞাসা করে সে এখানে তার মেয়েকে ছাড়া একা কেন আছে। আঁচল লিলিকে বলে তার মেয়ে তার বাবা মার কাছে থাকে। এভাবেই তারা নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত। আস্তে আস্তে লিলির সাথে আঁচলের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। লিলি অনেকটাই অঁচলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিছুদিন পর কলেজে এক আপুর সাথে বসে লিলি কিছু পড়া বুঝে নিচ্ছিল। সে দেখে দূরে আঁচল দাঁড়িয়ে তার কিছুটা অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লিলির বিষয়টা খারাপ লাগে, তখনই সেখান থেকে উঠে হোস্টেলে চলে আসে। সেদিন রাতে আঁচল আর লিলির কাছে আসেনি। লিলি ভেবেছিল আঁচল হয়তো রাগ করেছে তাই আসেনি। সে একবার আঁচলের রুমে গিয়ে তার সাথে কথা বলবে ভেবে 14 নম্বর রুমের সামনে গিয়ে দেখে রুমের তালা দেয়া। অনেক রাত হওয়ায় সে আরও কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি। পরের দিন সকালে আঁচলকে সে কলেজের ক্যান্টিনের একটি চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে গত রাতে কেন আসেনি বা কেন রুমে ছিল না সেটা জানতে চায়। আঁচল মুচকি হেসে বলে তার মেয়ের জন্মদিন, সেজন্য সে বাড়ি গিয়েছিল তাই সে আসতে পারেনি। লিলি আঁচলকে আজ আসতে বলে কেন তার পরীক্ষার জন্য কিছু পড়া বাকি ছিল যা বুঝতে তার সমস্যা হচ্ছিল। আঁচল তাকে আসবে জানিয়ে তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে ক্লাসে চলে যায়। লিলিও ক্লাসে যাবার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দেখে তার কয়েকজন বান্ধবী তার কাছ থেকে কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে। লিলিকে তারা মজা করে বলতে থাকে সে কার সাথে কথা বলছিল। লিলি উত্তরে বলে সে আঁচল আপুর সাথে কথা বলছিল। এই কথা শুনে তার বান্ধবীরা হাসতে থাকে। তারা বলে কানে ইয়ারফোন লাগিয়ে একা একা এখানে বসে সে আপুর সাথে কথা বলছিল, এইটা তারা মানতে নারাজ। লিলি মনে করে তার বান্ধবীরা তার সাথে মজা করছে, তাই সেও হাসাহাসি করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাস করে রুমে ফিরে আসে লিলি। সেদিন রাতে আঁচল তাকে পড়াতে আসে। আঁচলকে তার প্রতি কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। লিলি কারণ জানতে চাইলে আঁচল বলে সে কেন আরেকজনের কাছে তার সমস্যা নিয়ে গেছে আর কেনই বা লিলি তার বান্ধবীদের কাছে আঁচলের কথা বলেছে। লিলিকে সে বলে তার বান্ধবীদের সাথে না মিশতে আর অন্য কারো কাছে হেল্প না চাইতে। লিলি কিছুটা অবাক হলেও সে তার কথা মেনে নেয়, কেননা সে বাড়ি থেকে এত দূর এসেছে শুধুমাত্র লেখাপড়ার জন্য। লিলি আরো খেয়াল করতে থাকে আঁচল যখনই তার রুমে আসত তখনই রুমের তাপমাত্রা কমে যেত আর খুব হালকা একটা বাজে গন্ধ তার নাকে ভেসে আসত। সে আঁচলকে জিজ্ঞাসা করলে আঁচল বলত সে কোনো গন্ধই পাচ্ছে না। লিলি মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দেয়নি। কিছুদিন পর আঁচল এসে বলে সে 4 দিনের জন্য বাড়িতে যাবে কারণ তার মেয়ে কিছুটা অসুস্থ। লিলি আঁচলকে তার ফোন নাম্বার দিতে বললে আঁচল জানায় সে ফোন ব্যবহার করে না আর তাকে চিন্তা করতে মানা করে, কেননা সে ঠিক 4 দিন পরই নাকি ফিরে আসবে। লিলির পরীক্ষা থাকায় আঁচল তাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ার জন্য বলে যায়। লিলি পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখে আঁচল তাকে যা যা পড়তে বলেছিল হুবহু তাই তাই পরীক্ষায় এসেছে। লিলি এসব দেখে অনেক বেশি খুশি হয় আর পরীক্ষা দিয়ে রুমে চলে আসে। এভাবে 4 দিন পার হয়ে 5ম দিন লিলি আঁচলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আঁচল ফিরে আসে না। পরদিন ক্লাস হলে আঁচল এসেছে কিনা দেখার জন্য লিলি 14 নম্বর রুমের সামনে যায় আর গিয়ে দেখে রুমে তালা ঝুলছে। আঁচলের রুমের সামনে লিলিকে দেখে এক বড় আপু এসে তাকে জিজ্ঞাসা করে সে এই রুমের সামনে কেন দাঁড়িয়ে আছে। লিলি তাকে জানায় সে আঁচল আপুকে খুঁজতে এসেছে। এই কথা শুনে লিলির সাথে থাকা বড় আপুর মুখের রং উড়ে যায়। সে দ্রুত লিলিকে নিয়ে তার রুমে এসে তাকে তার ফোন থেকে একটি মেয়ের ছবি বের করে দেখায়। ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে ছবির এই মেয়েকেই কি সে খুঁজছে। লিলি ছবি দেখে ছবির মেয়েটিকে চিনতে পারে, কেননা ছবিটি ছিল আঁচলের। লিলির সাথে থাকা আপু তখন আরেক আপুকে ফোন দিয়ে এনে লিলিকে জিজ্ঞাসা করে কখনো কি রাত 3টার পর লিলির দরজার সামনে এসে কেউ নক করেছিল কিনা। লিলি সম্মত দিলে তারা লিলিকে আতঙ্ক নিয়ে জিজ্ঞাসা করে সে রুমের দরজা খুলেছে কিনা। লিলি পুনরায় সম্মতি দিলে দুজন আপু ভয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে বুঝতে না পেরে লিলি আতঙ্কিত হয়ে বলে, আপনারা আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। প্লিজ আর আমাকে আধারে রাখবেন না, বলুন কি হয়েছে। দুজন আপুর মধ্যে একজন লিলিকে পানি খেতে দিয়ে তার পাশে বসে আর বলে, যা বলছি তার শুনে তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যা বলছি তার সবকিছুই সত্য। 14 নম্বর রুম প্রায় 2 বছর যাবত বন্ধ। এই রুমে অনেক বছর আগে এক আপুর রহস্যজনক মৃত্যু হয়। এরপর অনেক দিন এই রুম বন্ধ ছিল। কয়েক বছর পর এক আপু আসেন যার নাম ছিল আঁচল। আপু তৃতীয় বর্ষে পড়ার সময় এই রুমে আসেন। আপু যখন তৃতীয় বর্ষে পড়তেন আমরা তখন প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছিলাম। আপু খুব ভালো মানুষ ছিলেন, তিনি টিউশন করাতেন আর মাঝে মাঝে আমাদের রাতে পড়াতেন। কিন্তু কয়েকদিন পর হঠাৎ কোনো এক কারণ ছাড়াই তিনি সুইসাইড করেন। এরপর থেকে নতুন কেউ এই হোস্টেলে এলে রাত তিনটার পর অনেকেই দরজায় নক শুনতে পেত। নক শুনতে পেয়ে এই হোস্টেলের দুইজন দরজা খুলে দেখে এক আপু তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর কোনো সাহায্য লাগলে তাকে জানাতে বলে। যে দুজন দরজা খুলেছে তাদের কেউ আর বেঁচে নেই। সেদিন সেজন্যই তোমাদের মানা করেছিলাম রাত তিনটার পরে দরজা না খুলতে। হোস্টেল কর্তৃপক্ষ নিষেধ থাকায় আমরা তোমাদের এসব জানাইনি, কিন্তু সাবধান করেছিলাম তোমাদেরকে। তুমি যত দ্রুত সম্ভব বাসায় চলে যাও, এখানে থাকলে কি হবে আমরা কিছু বলতে পারছি না। এই কথা শুনে লিলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চোখের সামনে যেন নেমে আসে অমাবস্যার কালো অন্ধকার, তার জীবনের আলোকে গ্রাস করে নিচ্ছে সেই আধার। লিলি ভয়ে সেখান থেকে রুমে এসে তার মামাকে ফোন দিয়ে এসব জানায়। লিলি যখন মামাকে ফোন দেয় তখন বিকেল পাঁচটার একটু বেশি বেজেছিল। মামা লিলিকে ভয় না পেয়ে সব গুছিয়ে নিতে বলেন, আর বলেন তিনি দ্রুত এসে লিলিকে নিয়ে যাবেন। লিলি প্রচন্ড ভয়ে তার জিনিসপত্র গুছাতে থাকে। কিছুক্ষণ পর মাগরিবের সময় হয়ে যায়, নেমে আসে কালো অন্ধকার। লিলি সব গুছাতে গুছাতে হঠাৎ তার দরজায় নক আসে। সে দরজার ছোট অংশ দিয়ে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে দরজার সামনে। লিলি প্রচন্ড ভয়ে একরকম বোবা হয়ে যায়, আর অনেক চেষ্টা করেও কোনো আওয়াজ করতে পারছিল না। এমন সময় তার রুমের লাইট নিভে যায়। সে ভয়ে রুমের এক কোড়ায় জড়সড় হয়ে বসে আল্লাহকে ডাকছিল। এমন সময় সে শুনতে পায় তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, কি হলো, আজ পড়বে না? আমি তোমাকে পড়াতে এসেছি। লিলি এসব নিতে না পেরে এক সময় সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে তার রুমে কোনো আলো নেই। সে হাতরে হাতরে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে, আর তার হাত কিছু একটা সাথে গিয়ে লাগে। লিলির মনে হচ্ছিল তার হাত প্রচন্ড ঠান্ডা কিছু একটা সাথে লেগেছে, যা ছিল অনেক লোমশো কিছু। লিলি ভয়ে সেখান থেকে হাত সরিয়ে পেছনে যেতেই আবার কিছু একটা সাথে ধাক্কা লাগে। লিলি হাত দিয়ে দেখে তার হাত কিছু একটার মুখের মধ্যে লেগে আছে, আর তার হাতে আঠালো কিছু একটা লেগে আছে। তখন হুট করে তার রুমের লাইট জ্বলে ওঠে, আর লিলি যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। লিলির গা সম্পূর্ণ অবশ হয়ে যায় এসব দেখে। লিলি দেখে তার হাতে তাজা রক্ত লেগে আছে, আর দুইটি মানুষের মতো কিছু, যাদের গায়ে মেয়েদের মতো কাপড় পরা, এবং তাদের মধ্যে একজনের মাথা ঘোড়ার মাথার মতো আর অন্যজনের মাথা কুকুরের মতো। তারা দুজনে লিলির হাতে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে, আর তাদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাদের চোখের দিকে তাকিয়ে লিলি সম্মোহিত হয়ে যায়, আর চেয়ারে দাঁড়িয়ে তার রুমে থাকা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করতে যায়। তার অবস্থা এমন ছিল যেন সে নিজের আয়ত্তের অনেক বাইরে চলে গেছে, নিজের ওপরে থাকা সব ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। লিলি গলায় ওড়না পেঁচাতে যাবে এমন সময় তার কানে মামার কণ্ঠ ভেসে আসতেই সে যেন নিজের প্রতি সকল কন্ট্রোল ফিরে পায়, আর এক দৌড়ে দরজা খুলে দেয়। মামা রুমে প্রবেশ করে দুইটি অবয়বকে দেখতে পান। মামা রুমে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ পর আবার রুমের আলো নিভে যায়। লিলি ও মামা দুজনে শুনতে পায় তাদের কানে কেউ ফিসফিস করে বলছে, লাভ নেই, লাভ নেই। মামা কাঁদতে কাঁদতে বলেন, না আমার মেয়েকে নিও না, আমার মেয়েকে মেরো না, অনেক ছোট, আমার জীবন নিয়ে নাও, দরকার হলে আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার নিজের সন্তান নেই, এই মেয়েই আমার সবকিছু, ওর কিছু হলে আমি আর আমার স্ত্রী এমনিতেই মরে যাব, এর থেকে আমাকে মেরে আমার মেয়েকে যেতে দাও, দয়া করে আমার মেয়েকে তোমরা মেরো না। মামার কথা শেষ হতে না হতেই প্রচন্ড শব্দে দরজা খুলে যায়, আর কেউ যেন লিলিকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আবার দরজা বন্ধ হয়ে যায়। লিলি ব্যথায় চিৎকার করতে থাকে। হোস্টেলে উপস্থিত সকলে লিলির রুমের সামনে এসে দেখে লিলি পড়ে আছে দরজার সামনে, আর লিলির রুম থেকে আমার মামার আর তো চিৎকার ভেসে আসছে। কিছুক্ষণ পর সব থেমে যায়, আর রুমের দরজা আপনা আপনি খুলে যায়। রুমে প্রবেশ করে সকলে দেখে আমার মামার গলায় লিলির ওড়না পেঁচানো, কেউ ওড়না পেঁচিয়ে অনেক জোরে টান দিয়ে আমার মামাকে মেরেছে। আমার মামার চোখ প্রায় বের হয়ে গিয়েছিল, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল, আর জবাই করা পশুর মতো জিভ বের হয়েছিল। সেদিন হোস্টেলের স্টাফদের সাহায্যে মামার লাশ বাসায় পাঠিয়ে দেয়া হয়, আর লিলিকে তার নিজের মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অনেক সাক্ষী থাকায় কোনো পুলিশ কেস হয়নি। পুলিশ এসে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে চলে যায়। কিছুটা সুস্থ হলে লিলি বাংলাদেশে ফিরে আসে। আমার মামি বর্তমানে আমাদের সাথে থাকেন। লিলি তার বাকি পড়াশোনা বাংলাদেশেই শেষ করে, আর ডাক্তারি পাশ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় তার স্বামী সন্তান নিয়ে আছে। কিন্তু সেই ঘটনা সে আজও ভুলতে পারেনি। এখনো মাঝে মাঝে কাছে আমার মামাকে স্বপ্নে সেদিনের অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে। আমি ও আমার পরিবার আমার মামার প্রতি চরম কৃতজ্ঞ, কেননা আমার আদরের ছোট বোন আমার মামার জন্যই আজ পৃথিবীর আলো বাতাস উপভোগ করছে। এই বলে আমার ভাইয়ার বন্ধু তার বোনের সাথে ঘটা ঘটনাটি শেষ করেন। ঘটনাটি বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি লিসেনারদের কাছে কেমন লেগেছে জানাবেন, আমি জানি না, কিন্তু যার সাথে ঘটনা ঘটছে তার জায়গায় নিজেকে একবার রেখেই দেখুন কেমন লাগে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। সবশেষে লিসেনারদের কাছে আমার একটাই অনুরোধ, আর তা হল দয়া করে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা এই পৃথিবীকে আর মৃত্যুপুরী হিসেবে দেখতে চাই না, আমরা আবার আমাদের আগের পৃথিবী ফিরে পেতে চাই। অনেক ধন্যবাদ কষ্ট করে ইমেলটি পড়ার জন্য। আমি সিফাত আবারও ফিরে আসব নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ সিফাত আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদেরকেও বলি আমাদের প্রচুর অডিও ক্লিপ এবং ঘটনা লাগবে, সেজন্য আপনাদের পাঠাতে হবে ঘটনা rasel.dhoot@gmail.com অ্যাড্রেসে। আপনারা পাঠান ঘটনা, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, পারিবারিক কারণে দয়া করে আপনি আমার নাম এবং পরিচয় প্রকাশ করবেন না। এরপরে তিনি তার নাম এবং পরিচয় শেয়ার করেছেন, আমি সেটা প্রকাশ করলাম না। মানুষের জীবনের রহস্য অনেকটা গোলক ধাঁধার মতো, কখনো সেই গোলক ধাঁধার উত্তর মেলে, কখনো মেলে না। আমার জীবনের গল্প অনেকটা সেরকমই, ভয়ের কিনা সেটা বলতে পারবো না, কিন্তু অনেকটাই রহস্যময়। 2019 সালের অগস্ট মাস, আমি তখন ঢাকায় আমার মেজ খালামণির বাসায়। খালামণিরা ডাক্তারের কাছে যাওয়ার রাতে আমি বাসায় একা রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় একটা গরম বাতাস আমার গায়ে এসে লাগে, আমি তা আমলে নেয়নি। একটু পর আমি অনুভব করি আমার পেটের বাম পাশে পুড়ে যাওয়ার মতো একটা ব্যথা অনুভব হচ্ছে। জামা সরাতেই দেখি অদ্ভুত এক চিহ্ন তৈরি হয়েছে আমার শরীরে। চিহ্নটা অনেকটা অর্ধচন্দ্রের মতো, আর সেটা লাল হয়ে জলজল করছে। তারপর ব্যথা কমে যায়, কিন্তু আমার কাছে বিষয়টি ঠিক মনে হয়নি, আমি হতবাক হয়ে গেলাম। তারপর থেকেই ঘটনা শুরু। আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি, স্বপ্নগুলো ছিল ঝাপসা। বাড়ি চলে আসার পর আমি কিছু স্বপ্ন দেখি যা ছিল স্পষ্ট। স্বপ্নগুলো ছিল এরকম, একটি গ্রামে আগুন ধরেছে, সকলের আর্তনাদ শোনা যাচ্ছে, সবাই আমার কাছে সাহায্য চাইছে, বলছে আপনি আমাদের সাহায্যকর্তা, আমাদের সাহায্য করুন। প্রথমে কিছু না মনে হলেও আমি প্রতিদিন একই স্বপ্ন দেখতে শুরু করি। একদিন নামাজ শেষে মোনাজাতের সময় আমি চোখ বন্ধ করে একই দৃশ্য দেখতে পাই যা আমি এতদিন স্বপ্নে দেখে আসছি। আমি ভয় পেয়ে যাই। আপুর সাথে শেয়ার করলে আপু বলে এসব ভূত এফএম শোনা আর হচ্ছে সব হরর সিরিজ দেখার ফল, বাদ দে। কিছুদিন পর আমি আরেকটি স্বপ্ন দেখি, এবারের স্বপ্ন ছিল অন্যরকম। আমি দেখতে পাই আমি একটি রাজপ্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছি, একটি ছবি আমার সামনে, ছবিটা আর কারো নয়, সেটা আমারই। তার পাশে আমার শরীরে যেমন চিহ্ন, ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জলজল করছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আমার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টা বাজে, আমি আবার ঘুমিয়ে পড়ি, আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। এবার দেখতে পারি প্রাসাদে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, তিনি আমাকে অনেক সম্মান দিয়ে বলছেন আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, আপনি ভেতরে আসুন, আপনার দায়িত্ব আমাদের সকলকে রক্ষা করা, আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে, আপনাকে এখানে আসতেই হবে। একদিকে গ্রামের মানুষের আর্তনাদ, অন্যদিকে বৃদ্ধার কথা, আমি কাঁদতে শুরু করি, আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি সত্যি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর প্রায় এক বছর আমি কোনো স্বপ্ন দেখিনি। কিছুদিন আগের কথা, আমি শুয়ে আছি একা একা একটা রুমে, হঠাৎ কারেন্ট চলে গেল। রুমের সাথে একটি জানালা আছে। জানালার থাই গ্লাসে আমি স্পষ্ট হাত দিয়ে ঠক ঠক করার আওয়াজ শুনতে পাই। আমি স্পষ্ট শুনতে পেলাম জানালার অপর পাশ থেকে কেউ বলছে, আপনাকে আসতেই হবে, আসতেই হবে, আপনি আপনার দায়িত্ব কর্তব্যের কথা স্মরণ করুন। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু এবার কেন যেন আমি বিন্দু মাত্র ভয় পাইনি। তারপর আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। দেখতে পাই আমি গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে আমার হাতে পায়ে দেখি যে রক্ত জমাট বেঁধে নীল হয়ে আছে। এমন ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হচ্ছে। আমি জানি না কেন তারা আমার কাছে সাহায্য চায়, তারা কারা, চিহ্নটা আসলে কিসের। যে চিহ্ন এখনো আমার শরীরে রয়েছে। সবশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, আমি চাই ভূত ডট কম দীর্ঘজীবী হোক। আমি ভূত এফএম শুনতাম, এখন ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা বলতে পারছি না, বাট আপনি তো বুঝতেই পারলেন যে আপনার ঘটনা আমরা পড়ে ফেললাম। অ্যান্ড এই ঘটনাটা খুবই অদ্ভুত যে কেউ যদি এরকম একটা স্বপ্ন দেখে এবং এরকম ঘটনা যদি কারোর সাথে প্রতিনিয়ত ঘটে থাকে তাহলে সেটা সুখকর কিছু না। এবং আমার যেটা মনে হয় যে অবশ্যই অবশ্যই যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যিনি এই সমস্যার সমাধান জানেন, তার সাহায্য আমি চাই। আমাদের যিনি স্টোরি সেন্ড করেছেন তার জন্য যদি কোনো সাহায্য করতে পারেন আপনারা, বা যদি কোনো সমাধান থাকে এই সমস্যা থেকে বের হয়ে আসার, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনেক সময় আমাদের নিজের অজান্তেই আমাদের সাথে অনেকেই কমিউনিকেট করার চেষ্টা করে, কেউ কেউ সেটা বোঝে, কেউ কেউ বোঝে। অনেক সময় দেখা যায় না যে হঠাৎ করেই কারো কথা আমাদের মনে পড়লো, কেউ হয়তো কিছু একটা বলছে, এরকম অনেক সময় আপনার চিন্তা হতেও পারে। এটা সাইকিয়াট্রিস্ট বা যারা হচ্ছে সাইকোলজিস্ট তারা অনেক সময় বলেন, আমি এটা আমার মতন করে বলছি, যে অনেকেই অনেক সময় টেলিপ্যাথি করে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, এটা হতেই পারে। যেমন আমি একটা কথা যেন পড়েছিলাম যে মানুষের সাথে গাছের অনেক মিল, মানে জিনের দিক দিয়ে, আমি জানি না সত্য মিথ্যা, আমি পড়েছিলাম একটা জায়গায় একটা বইয়ে। তো এখন এরকম কি হয় কখনো যে কোনো গাছ আপনার জানালার পাশে কোনো একটা গাছ রয়েছে, সেই গাছটি কোনোভাবে টেলিপ্যাথির মাধ্যমে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে? আমি জানি না, একেবারেই কথার কথা বলছি, পুরোপুরি পাগলের প্রভাব বলে মনে হতে পারে, বাট মানে হতেই তো পারে যে এরকম একটা ঘটনা আপনার সাথে ঘটছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, বা কেউ আপনাকে আসলে কোনো কিছু জানাতে চাইছে টেলিপ্যাথির মাধ্যমে, সে হয়তো এই ভুবনের কেউ, বা সে হয়তো অন্য কোনো পৃথিবীর, কিন্তু সে কমিউনিকেট করার চেষ্টা করছে আপনার সাথে, তখন আপনি কি করবেন? আপনি অনেক সময় মনে হয় টের পান, চিন্তা করলে কারো কারো চিন্তা হুট করে সেই চিন্তায় বাধা দেয়, কেউ যেন আপনাকে কিছু বলছে, কেউ যেন আপনাকে কোনো কিছু করতে বলছে। আপনি তখন সহসাই বলেন, আমার মন বলছে এটা করা উচিত। কোনো কোনো সময় আপনি আপনার মনের সাথে কথা বলেন। খুব অদ্ভুত কিন্তু ব্যাপারটা। আমি জানি যে এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও আছে, যদি থাকে তাহলে লিখে পাঠান আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Spirit, be here with me.
Bhoot.com. The fear returns with Russell.
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিং থেকে। আমি শুরুতেই রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এপিসোড 77, 78, 79 আমার তিনটি ঘটনা পড়ে শোনাবার জন্য। এত ইন্সপিরেশন পেলে আসলে ঘটনা কালেক্ট করার ইচ্ছা অনেক বেড়ে যায়। যাই হোক, রাসেল ভাই, ফিরে আসি আজকের ঘটনা কালেক্ট করার কথায়। আমার মনে আছে আমি এপিসোড 77 একজন খ্রিস্টান ফাদারের এক্সরসিজমের ঘটনা শেয়ার করেছিলাম। আমার ঘটনাটি আমার কাছের কয়েকজন মানুষ পছন্দ করে আমাকে বলেছিল আমি যেন এরকম ঘটনা আরো শেয়ার করি। আসলে খ্রিস্টান ফাদারদের ঘটনা বাংলাদেশে তেমন একটা শোনা যায় না, তাই কোথা থেকে কালেক্ট করব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম ঘটনা কালেক্ট করার জন্য। কিন্তু হতাশ হয়ে ফিরি, শহরের চার্চ আর কয়েকটি বাইরের চার্চে গিয়েও কিছু পাইনি, হয়তো ওনারা বলতে চান না তাই এড়িয়ে যান আমার কথায়। কিন্তু কে জানত ঘটনা আমার চোখের সামনেই ছিল, কেন বলছি শুনুন তবে। আজকের ঘটনাটি শুনি আমার এক বন্ধুর কাছে, ওর নাম আমি ছদ্মনাম হিসেবে সাইমন বলছি। আমি ঘটনা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন আমাদের গ্রুপ চ্যাটে মেসেজিং করছিলাম, তখন হঠাৎ করে সাইমনের আইডি আমার চোখে পড়তেই ওকে মেসেজ করি এবং বলি যে ওর কাছে কোনো ঘটনা আছে কিনা, কারণ সেও একজন খ্রিস্টিয়ান। ও বলে 10 মিনিট পর আমাকে কল করবে। কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলল যে তার কাছে তার গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতনি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট, হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে। আমার লোকেশন থেকে কয়েক কদম দূরে থাকায় আমি ওকে সামনে এগোতে বললাম। দোকানে এসে ওর জন্য চা নিয়ে বসলাম। সাইমন এলো, কুশল বিনিময় করে চা খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম ওর দাদার ঘটনা কি। ওকে এও বলি যে আমি ভূত.কম-এ ঘটনাটি শেয়ার করব, তার অনুমতি আছে কিনা। সে তখন আমাকে একটাই শর্ত দিল যে তার নাম তার জায়গা গোপন রেখে আমি যদি শেয়ার করতে পারি তবেই সে আমাকে ঘটনাটি বলবে। আমি রাজি হয়ে যাই আর ওকে শুরু করতে বলি ওর দাদুর ঘটনাটি। সাইমন চা খেতে খেতে ঘটনাটি বলেছিল ওর দাদুর ভাষায়। আমিও ঘটনাটি ওর দাদুর ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন চলে যাই সাইমনের দাদা এরিকের ঘটনায়। আমার নাম এরিক। আমার বাবা একজন কৃষক ছিলেন আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের ওপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশী লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারীর। সে আমাদের এলাকার চার্চ থেকে কিছুটা দূরে তার আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলত। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিঙলা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল, আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গডের ওপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের এক মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মীর দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে, যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন, তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মীর দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে, আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায় আর ম্যারি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায় তারা, যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে, খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারো সাথে কথা বলত না আর একা খেলত। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোন সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায় আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতি খুশ উড়ে গিয়েছিল। কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থমার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোন দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে ম্যারি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচণ্ড রেগে যায় আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায় আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শুনে আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন, যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক, সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে দুই দিন পর আমার দাদু আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন, আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে তিনটা ঘর, একটা মেরি দম্পতির ঘর, একটি মারিয়ার ঘর আর একটি মারিয়ার প্রয়াত দাদাদাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়। মারিয়ার ঘরের কুপিবাতিটা খুব মিটমিট করে জ্বলছিল, কিন্তু মারিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। মারিয়া তাদের দেখে এমন কর্কশ একটা হাসি দেয় যা শুনে উপস্থিত সবার নাকি বুকের রক্ত পানি হয়ে গিয়েছিল। তারা মারিয়ার সাথে কথা বলতে গেলে মারিয়া ভয়েস শুনে তারা অবাক হয়ে যায়। মারিয়া বলছিল তাদের সেখান থেকে চলে যেতে, কিন্তু আমার দাদু তার গায়ে পবিত্র পানি ছেটাতেই নাকি আমার দাদুর ওপর ঝাঁপিয়ে পড়ে সে আসে, বলে তোকে সাবধান করেছিলাম আসিস না, কেন আসছিস, এবার তোরা সবাই মরবি। এই বলে মারিয়া নিজের মাঝে ফিরে আসে আর আমার দাদুর কথা শুনে ওনাকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। আমার দাদু নাকি শুধু হেসে বলেছিলেন তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করলো ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্নে দেখেছিলেন যে কোন একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থার স্বপ্নের অর্থ দুয়ে দুয়ে চার মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোন ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর দুইজন সহযোগী মিলে মারিয়ার এক্সোসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সোসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি বিধায় এক্সোসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেওয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে আর তার দুই পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা আর মুখ দিয়ে গ্যাঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন, চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেয়ে দম্পতির বাসায় ফিরে আসে আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড় হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল সেই সময়। মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে দুই হাত দিয়ে চড়ে ওর বাবার মাথায় চড় দিয়ে ফেলে দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছিল, আর তা দেখে মারিয়ার মা অজ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটুনি দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি বা আমার দাদুও আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সোসিজম। মারিয়াকে তার ঘরে চার পাঁচজন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। অবশেষে আমার দাদু আর ফাদার মিলে বিছানার চারপাশে ঘের দিয়ে সেই ঘেরের ভেতর একটু শাবল মাটিতে পুঁতে দেন, আর মারিয়া একেবারে চুপ হয়ে যায়। আমার দাদু বলেছিলেন এভাবে নাকি কোনো শয়তানকে বশ করা যায়। তখন মারিয়াকে জিজ্ঞেস করা হয় সে কেন মারিয়াকে ধরেছে। এই কথা শুনে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়ার গলায় শয়তানটি বলছিল তার নাম হচ্ছে নারুস, নারুস নাকি মারিয়ার ভাই। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর এর মানে জিজ্ঞাসা করে। মারিয়া বলতে থাকে কবিরাজের দেয়া রক্ত আর জমিতে পড়ে থাকা পাখির মাংস খেয়ে তারা নাকি নারুসকে আহ্বান করে, কিন্তু ততদিনে মেরি দম্পতি অলরেডি নাকি প্রেগনেন্ট ছিল মারিয়ার সাথে, তাই নারুস নাকি জন্ম নিতে পারেনি, কিন্তু যমজ হিসেবে মারিয়ার সাথে একই শরীরে বসবাস করতে শুরু করে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর আমার দাদু বাইবেল হাতে ভার্স পড়া শুরু করেন। উনি বারবার মারিয়ার সামনে ক্রস আঁকছিলেন আর নিজের গলায় থাকা ক্রস মারিয়ার শরীরে লাগাচ্ছিলেন, আর মারিয়া আর্তচিৎকারে ভেসে যাচ্ছিল এলাকা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় আর ঘরের কুপিবাতি বাতাসের ঝটকায় নিবিড়ম্বু হয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাটাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিস ফিস করে বলছে গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভেতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয় আর আনতে গিয়ে আমার দাদুর এক পায়ের মাঝে বাঁশের ছোট কঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন, কিন্তু উনি হাল ছেড়ে দেননি। চার্চে এনে মারিয়ার এক্সোসিজম করা হয়, কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি। মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে একসময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে। আরেকটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় আর কোথায় যেন চলে যায়, আর সবার কানে বাজে ভাবে হাসার আওয়াজ শোনা যায়। কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটাতে জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস চিরে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোন একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোন একটা মানে কোন কিছু একটা পড়ে মন্ত্রতন্ত্র পড়ে এটা করা, কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা খুঁড়ে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ সার্টনলি কিছু বলেনি। মারিয়ার বাবা মারিয়া ওইভাবে মরে যাবার পর থেকে পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন উনি। মারিয়ার মা সবকিছু নিজ চোখে দেখে পাথর হয়ে গিয়েছিলেন। মানুষের বাসায় ভিক্ষা করে খেতেন, কিন্তু কখনো ভিক্ষার জন্য উনি কারো কাছে কিছু চাইতেন না, চুপ করে থাকতেন। আর আমার দাদুর পায়ের অংশে মারিয়ার কামড়ের পর সেই অংশ পৌঁছে গিয়ে এক মাসের মাঝে আমার দাদুও মারা যান। ডেভিল আমার দাদুকে স্বপ্নে সাবধান করেছিল, কিন্তু দাদু বুঝেননি, তাই আজ উনি আমাদের মাঝে নেই। ডেভিল তার ওয়ার্নিং পূরণ করে দেখিয়েছিল। সাইমন তার দাদু এরিকের মুখে তার দাদু অর্থাৎ এরিকের দাদুর ঘটনা শুনে নাকি এরিক দাদুকে জিজ্ঞাসা করেছিল যে সে কবিরাজি করে কিনা, কারণ সাইমন ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে আর গ্রামে বেশি একটা থাকেনি, তাই তার জানা ছিল না। সাইমনের কথা শুনে তার দাদু এরিক হেসেছিল কিন্তু কিছু নাকি বলেনি। সাইমনের ঘটনা শেষ হবার পর আমি আর সাইমন দুজনে আবার চা নিয়ে দোকানে বিল পরিশোধ করে চলে আসি, কিন্তু আসতে আসতে আমি ভাবছিলাম একজন দাদুর নিজের দাদুর ঘটনা অর্থাৎ পরদাদুর ঘটনা কিভাবে লিখি। আমি অবশেষে যতটুকু পেরেছি লেখা ট্রাই করে লিখে পাঠিয়ে দিলাম রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বিশ্বাসের কথা বললে সাইমনের ঘটনাটি আমার অথেন্টিক লেগেছে আর ইনস্ট্যান্টলি বানিয়ে বানিয়ে আমার মনে হয় না একটানে ওর মতো এভাবে ঘটনা বানিয়ে বলা সম্ভব। রাসেল ভাই ভূত ডট কম থেকে আমার জীবনে অনেকের কাছ থেকে অনেকের সাকসেসের ঘটনা আমি শুনেছি, কারো সাহায্য করতে গিয়ে ফেলিয়ারের ঘটনা বেশি একটা শোনা যায় না, তাই আজ আপনাদের সাথে একটি ফেলিয়ারের ঘটনা অর্থাৎ ফেল করেছে এরকম একটা ঘটনা আজকে শেয়ার করলাম। আমি আরেকটি ঘটনা বলতে চাই রাসেল ভাই লিসনারদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা। আমি ভেবেছিলাম খুব সহজ একটি কাজ, কিন্তু না, কাজটি এতটা সহজ নয়। মাঝে মাঝে এমন কিছু ঘটনা পাই নিজেই ভাবি এই ঘটনা শুনতে এত দূর এলাম। আমাদের নিজেদেরও ঘটনা যাচাই বাছাই করে তারপর একটা দুইটা ঘটনা পাঠাবার উপযোগী বলে মনে হয়। আর 2 আগস্ট সাইমনের মুখ থেকে ঘটনাটি শুনে আমি স্টোরির সত্যতা জানতে চাইলে সাইমন আমাকে বলেছিল 11 তারিখ তার মা আসবেন, আমি যেন ভ্যারিফাই করে নিই। যথারীতি আজকের ঘটনাটি সাইমনের মায়ের কাছ থেকে ভ্যারিফাই করে নেয়া। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনাবার জন্য, সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার ঘটনাটি শোনার জন্য। ভূত ডট কম দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে রাসেল ভাই, আপনি চাইলে সেগুলো শেয়ার করব। আমি সাবিত বলছি ময়মনসিং থেকে, আসসালামু আলাইকুম। এটা বলে তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, ওয়ালাইকুম সালাম। আপনার এই ঘটনাটিও চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের কাছেও এরকম ভয়ঙ্কর ঘটনা থাকে তবে সেগুলো লিখে পাঠান আমাদেরকে, এবং লিখে পাঠাতে হলে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনায়। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। তো আমি নাম অ্যাড্রেস প্রকাশে অনিচ্ছুক, তাই আপনার নাম প্রকাশ করলাম না। আমার সঙ্গে ঘটে যাওয়া জানি না এটা আসলে ভৌতিক নাকি অন্য কিছু। আমি পেশায় একজন ড্রাইভার, বাস চালক। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। সালটা ছিল 2014 সাল। আমার ওই সময় ডিউটি ছিল দিনাজপুর ঢাকা। আমি বাংলাদেশের ভালো এক সুনামধন্য কোম্পানির বাস চালাই। তো আমি ঢাকা যাচ্ছিলাম, তো কালিঙ্গা পার হয়ে আমার সঙ্গে ঘটে যায় এক ঘটনা, সেটাই আপনার সঙ্গে শেয়ার করতেছি। আমি গাড়ি চালাচ্ছিলাম, তো একবার হঠাৎ করে দেখলাম যে আমার রাস্তার এপাশ থেকে ওপাশে একটা সাদা রঙের ছায়া মূর্তি দৌড় দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমি ওর প্রায় কাছাকাছি ছিলাম। আমি যখন ওইখানে যাই দেখলাম, যখন সে আমার ডাইন সাইডে গেছে যখন ওইখানে যাই আমি দেখলাম, তো ও আমার ডাইন সাইডে ছিল না। তো আমি ভাবলাম যে হয়তো এটা আমার চোখের ভুল, হয়তোবা ঘুম ধরছে এই কারণে এগুলা হয়তোবা দেখতেছি। তো ওখান থেকেই ওই ঘটনাটা পরপর আমার সঙ্গে তিনবার হলো, তিনবারই সেম এক জিনিস দেখতে পারলাম আর তিনবারই সেম নাই, ওখান থেকে হাওয়া। ও তো সেদিন আর কোনো কিছু ঘটলো না, চলে আসলাম পরে। আবার পরের দিন বিকালবেলা চলে আসলাম দিনাজপুরে। বাসা গেলাম, বাসা যেয়ে আমি একদম পুরো সুস্থ ছিলাম। বাসা গেলাম, বাসা যেয়ে শুইছি। পরের দিন সকালবেলা অনেক জ্বর ছিল গায়ে, তো ওই জ্বর 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 এত ওষুধ খাচ্ছিলাম, জ্বর কোনো কাজে মানে জ্বর কোনো প্রকারেই সাথে ছিল না। তো একদিন ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আড্ডা মারতেছিলাম ওই জ্বর অবস্থায়, তো আমি আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করলাম যে আমি একদিন এই দেখছি, দেখার পর থেকে আমার খুব জ্বর, তো জ্বরটা সারতেছে না, আমার এত ওষুধ খাচ্ছি কোনো কাজে হচ্ছে না। তো বলল যে তাহলে চল, আমার এক চেনা পরিচিত এক হুজুর আছে, ওনার কাছে যাই, ওনার কাছে যাই দেখি যে তোর অবস্থা কি। তো আমি ওর সঙ্গে গেলাম ওইখানে হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুরকে বললাম, সবকিছু খুলে বললাম। তারপরে হুজুর আমাকে বলল যে তুমি যখন ছোট ছিলা তখন তোমার এক বোন ছিল, যার তোমার মা ওকে দত্তক নিছিল, তো বোনটা হয়তোবা সম্ভবত আমার মায়ের কাছে 3 মাস ছিল, থাকার পরে মারা গেছে। তো তারপরে আমার মাকে নাকি বলে ও এরকম ভাবে করতো বা ওই দেখা দিত, তো আমি তো জানতাম না এই বিষয়গুলো। তো পরে আমি আমার পরে বাসা আসলাম, আসে আমার মায়ের কাছে শেয়ার করলাম। শেয়ার করার পরে তারপরে ওই দিনকার রাত্রেবেলা ঘুমাইছি, তো রাত্রেবেলা স্বপ্ন দেখলাম, আমি চিনি না কে ছিল বা মানে আমি কোনোদিনও তাকে দেখি নাই। তো ও স্বপ্নে দেখলাম যে ও আমাকে এসে বলতেছে স্বপ্নে যে আমি তোমার সঙ্গে এরকমটা করছি, বা সেদিন রাস্তায় তুমি আমাকে দেখছো, দেখো আমার কবরটা ওই জায়গায় আছে, আমাদের বাসার পাশে একটা বড় বাগান আছে, ওই বাগানের এক সাইডে কবর দেওয়া হয়েছিল ওকে, তো আমার কবরটা ওইখানে আছে, আমার কবরটা ভাঙে গেছে বা আমার কবরটাতে কেউ এখন যায় না বা জিয়ারত টিয়ারত করে না, আমি অনেক কষ্টে আছি, তো যদি পারো আমার কবরটাকে ভালো করে দিও। বাস এতটুকুই দেখছিলাম। তারপরে আমার তখনও গায়ে জ্বর ছিল, তারপরে আমি নিজে থেকে আমার আব্বুকে আমার আম্মুকে বললাম সবকিছু বলার পরে। আমার আব্বু আম্মু ওটা শোনার পরে আমার আব্বু আম্মু যায় আসলেই দেখে যে কবরটা অনেকটা ভাঙে গেছে বা দেখা যাচ্ছে ভিতরে। তো তারপরে কবরটা যখন ঠিক করে দেওয়া হলো, তো মানে একটা সাধারণ ভাবে কবরটা ঠিক করে দেওয়ার 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমার এত জ্বর, যেখানে আমি 1 মাস ধরে ছুটি করতেছি, গাড়িতে যাইতে পারতেছি না, এত ভালো ভালো ওষুধ খাইলাম তারপরে কোনো কাজ হচ্ছে না, তো 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমি পুরো সুস্থ। তো আমার ভূতে ফেমে পাঠানো সর্বপ্রথম এটাই ঘটনা, যদি ভালো লাগে প্লে করে শোনাবে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালো থাকেন। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটা আমার সাথে নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার আগে আমি পরিচয়টা দিয়ে নিই, আমি মোহাম্মদ বাহারুল হক রেশাল, আমি বগুড়ায় থাকি, ইন্টার সেকেন্ডিয়ারের একজন শিক্ষার্থী হিসেবে বর্তমানে অধ্যয়নরত আছি। তো এটি আমার জীবনের ফার্স্ট ঘটে যাওয়া একটি ঘটনা, জানি না কিভাবে গুছিয়ে বলতে পারবো কিনা, তবু রাসেল ভাই যদি না গুছিয়ে বলতে পারি ক্ষমার দৃষ্টি থেকে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি বেসিক্যালি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি গ্রামের বাড়িতে, আমার নিজের নানুর বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আজ থেকে 2 বছর আগে, যখন আমি গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যাই, সেই সময়ে একটি ঘটনা। ঘটনাটি আমাদের গ্রামের বাড়ি বর্ণনাটাকে দিয়ে নিই। আমার গ্রামের বাড়িটি হচ্ছে 3টি রুম, সাথে একটি বড় উঠান, এবং উঠানের 2 পাশে এক সাইডে রান্নাঘর এবং এক সাইডে দুইটি টয়লেট এবং ল্যাট্রিন। তো আমি যেদিন রাতের ঘটনা ওই দিন মানে আমাদের গ্রামের বাড়িতে একটি রোগ ছিল, ওই রুমেতে কেউ শোয় না, রুমেতে অনেকেই শোয় না। তো একদমই আমি ছিলাম আসলে খুব একজন মানে আমার প্যারানর্মাল বিষয়ের প্রতি একটা আগ্রহ থেকেই আমি একদিন ভাবলাম যে দেখি কি হয়, আমার পাশের রুমে গ্রামের বাড়ির পাশের রুমে শুলে কি হয়। তো আমি কোথা না ভেবে ছাদ পাশ না ভেবে আমি একদিন গ্রামের বাড়ির পাশে আমার আমার মানে যে রুমে কেউ শোয় না আমি সে রুমে শুলাম। তখন রাত আনুমানিক 10টা 11টা, আমি ঘুমাইছিলাম 9টার দিকে, তখন আমার ঘুম আশঙ্কাজনক ভাবে ভেঙে গেল। তো আমি ভেঙে যে যেটা দেখলাম যে আমি আমার শরীর নড়াতে পারছি না এবং মানে কোনো কথা বলতে পারছি না, একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বের বর্ণনাটা হচ্ছে মানে একজন কালো কাপড় পরা এক অবয়ব, তার চোখ দুটো দেখা যাচ্ছে এবং শেষ আমার দিকে তাকিয়ে একটি অদ্ভুত ধরনের হাসি দিল। তো আমি রাসুল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তখন আমার শরীরে সর্বশক্তি দিয়ে ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমি উঠতে পারলাম না। আমি ওঠার চেষ্টা করতেছি বা আমি কাউকে ডাকবো সেটাই ডাকতে পারছি না। এরপর আমি আমার ভিতরে মনের ভিতরে যেসব দোয়া গুলো মনে রাখছিলাম আয়ত্ত করছি সেটা নাচ সেটা ফালাকে গুলো পড়তে রাখলাম, কিন্তু আমি মুখ থেকে কোনো শব্দ পারছি না। তো এরকম করতে করতে তখন প্রায় আমার ঠিক মনে নেই রাসুল ভাই যে আমি কতক্ষণ ধরে এই পরিস্থিতির মোকাবেলা করছিলাম, কিন্তু যখন আমি সকালবেলা উঠি তখন প্রায় 12টা বাজে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে মানে আমি যে ডাকছি আমার ডাক শুনতে পেরেছি, তখন বললো যে না কেউ শুনতে পারেনি। তো এভাবে মানে ওই রাতটা কেটে গেল এইভাবে। মানে আমি একচুয়ালি বেসিক্যালি দুই তিন দিনের দ্বিতীয় রাতেও আমি ভাবলাম যে ওই ঘরেই আমি ঘুমাবো দেখি কি হয়। আসলে আমার মানে প্যারানোর বিষয়ে আগ্রহ রাখবে যা ফলে রাতেও আমি সেম 10টা 11টার সময় এইবার আমি রাসেল ভাই লক্ষ্য করলাম যে আমার সাথে যে অবয়বটা কালকে দাঁড়িয়ে ছিল সে মানে আমার নিঃশ্বাসের সাথে তার নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে এবং তার উপস্থিতি আমি বিছানায় পাশে মানে আমার পায়ের সাথে তার আওয়াজ যাচ্ছে। এইরকম করার পরে আমি নিজে ঠিক রাখতে পারলাম না, আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়লাম। তো পরে সবাই যখন আসলো সবাইকে ঘটনাটা বলে বললাম, তখন বলবো যে তোমাকে ঘরে শুতে মানা করেছিল তোমরা, তুমি তাও বারণ না করে বড়দের কথা না শুনে ঘরে ঘুমিয়েছো, ঘরে তো কেউ শোয় না, ঘর অনেকদিন ধরে পড়েছিল, তো এই কারণে তোমাকে সকল ভয় দেখাইছে। তো তারপরে কবিরাজের কাছে ছাড়া ফুক দিল, কবিরাজ দাবি দিল আমার দুই একদিন জ্বর ছিল, তারপর আস্তে আস্তে ভালো হয়। তো আসলে হয়েছিল ঘটে যাওয়া ঘটনা, ঘটনাটি ভয় কিনা জানি না, তবে ঘটনাটি আমার কাছে একটি বাস্তব ঘটে গেছে। তো আমার সাথে এরকম আরো অনেক ঘটনা রয়েছে আমার বাস্তবে ঘটে যাওয়া। আর আমি ভূত প্রেমের একজন ভালো ফ্যান, যখন জানতে পারলাম আপনি ভূত প্রেম বন্ধ করে দিয়েছেন তখন আমার নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তো তারপর যখন শুনলাম আপনি নতুন ভাবে ভূত.com নিয়ে হাজির হচ্ছেন, তারপর আমি খুবই আনন্দিত হলাম, সকলে ভূত.com থেকে হাজির হবে। তো এই ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই রিসেন্টের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালাম আলাইকুম।
Spirit, be here with me.
Okay.
কে তুমি?
Bhoot.com The fear returns with Russell.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ ইউসুফ হাসান নাইম, আমার বাসা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়। bhoot.com এ আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। এর আগেও একটা আমি ঘটনা পাঠিয়েছি, ঘটনাটা আমার নানির বাড়ির একজনের সাথে ঘটে যাওয়া, তো তার মুখ থেকে সরাসরি কালেক্ট করা ঘটনা। তো ঘটনায় যাওয়ার আগে আমি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একটু বিবরণ দিয়ে নেই। ও জায়গাটা মূলত একটা মন্দিরকে কেন্দ্র করে আসলে ভাই। মন্দিরটা হলো এরকম যে মেন রোড থেকে একটু ভিতরের দিকে, আচ্ছা মেন রোডের এক সাইডে মন্দিরটা আর এক সাইডে নদী, মানে শ্মশানঘাট। মন্দিরটা অনেকে চিনবেন, সেটা হচ্ছে কালীবাড়ি। তো রাসেল ভাই, মন্দিরটার একটা বিশেষ লক্ষণীয় জিনিস হচ্ছে মন্দিরটায় দুইটা বটগাছ আছে। বটগাছটা রাসেল ভাই কম করে হলেও কয়েকশো বছরের পুরনো, এটা অনেক আগে থেকে সেখানে রয়ে গেছে, সেই আদিকাল থেকে। একটা বটগাছ হচ্ছে মন্দিরটার ভিতরে আর একটা রাস্তার সাইডে, মূলত সেই গাছকে কেন্দ্র করে এই ঘটনাটা। তো সেই গাছ দুটো অনেক প্রাচীন হওয়ায় এমনিতেই ওই গাছগুলো নিয়ে অনেক ঘটনা রয়েছে, লোকমুখে অনেক ঘটনাই শোনা যায় গাছগুলো নিয়ে। গাছগুলো ওখান দিয়ে যাওয়ার সময় অনেকে ভয় পেয়েছে, এরকম আরো অনেক ঘটনা। তো রাসেল ভাই, একবার মানে গাছ দুটো বিক্রি করা হয় লোকের কাছে, অনেক বিক্রি করা হয়। এটা 2002 সালের দিকে ঘটনা, গাছ দুটো বিক্রি করা হয়। স্বাভাবিকভাবে গাছ মালিক গাছটা কিনে নেয়। কিনে নেওয়ার পরে গাছটা একদিন কাটার জন্য লোকজন যায়। রাসেল ভাই, 2002 সাল, তখন আধুনিক মানে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করা হয়নি, এমনি কোঠা দিয়েই শ্রমিক দিয়ে গাছটা কাটানোর জন্যই করা হয়। তো অনেকগুলোই শ্রমিক থাকে, তাদের মধ্যে দুইজন মানে শ্রমিক ছিল, তারা বন্ধু, একসাথেই কাজ করত। তো একজন শ্রমিক সর্বপ্রথম গাছটায় কোঠার দিয়ে আঘাত করে। রাসেল ভাই আঘাত করার পর যা দেখে সেটা আসলেও স্বাভাবিক না। সে দেখে গাছটা যে জায়গা থেকে কেটেছে সেখান থেকে লাল রক্তের মতো তরল পদার্থ বেরিয়ে আসছে। তারা খুবই ভয় পেয়ে যায়। তো কিছু না ভেবে যে কুঠাটা দিয়ে কূপ দিয়েছিল সে আবার কূপ দিতে যাবে, সবাই তাকে নিষেধ করে যে এটা কোনো ঝামেলা হতে পারে, সে বলে না কোনো সমস্যা না। সে আবার সেই কুঠার দিয়ে গাছে আঘাত করে। কিন্তু রাসেল ভাই পরের বারও সে আবার একই কাহিনী ঘটে, রক্তর মতো তরল পদার্থ, মোটামুটি রক্তই এরকমই বেরিয়ে আসে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, সে তারা ভাবে যে না তারা সেখানে কাজ করতে পারবে না। মালিক তাদের খুব বুঝিয়ে বলে, কিন্তু কোনোভাবেই তারা শ্রমিকগুলোকে রাজি করাতে পারে না সেই গাছটা কাটার জন্য। তো সেদিনের মতো কাজ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। তো যে কুঠার দিয়ে গাছটায় আঘাত করেছিল রাসেল ভাই, সম্ভবত সে খুব ভয় পায়। রাতে সে যেদিন বাসায় খাওয়া দাওয়া করে ঘুমায়, সে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে গাছ থেকে একজন লোক, অনেক লম্বা, 7 ফুটের মতো লম্বা লোক, সে গাছে থেকে বলছে যে কাজটা তুই ভালো করলি না, এটা আমাদের বসবাসের জায়গা, তোর এটা করা উচিত হলো না। সে দেখে ঘুম ভেঙে যায়, খুব ভয় পায়। পরে রাসেল ভাই তার খুব জ্বর আসে, ডাক্তারের ওষুধ খায়, কিন্তু পরের দিনই লোকটা অস্বাভাবিকভাবে মারা যায়। মানে হালকা জ্বর ছিল কিন্তু কোনো কারণ ছাড়া এমনিতেই লোকটা মারা যায়। লোকটার বয়সও বেশি ছিল না রাসেল ভাই, 35, মানে মোটামুটি অস্বাভাবিক মৃত্যুর মতোই হয়, কারণ ছিল না। তো এই ঘটনার পর রাসেল ভাই ঘাস কাটার এই সিদ্ধান্ত, এটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। মানে যে মালিক গাছ কাটার জন্য টাকা দিয়েছিল সে টাকা ফিরিয়ে নেয়, সে বলে না এভাবে পারবে না, সে সবাই ভয় পেয়ে যায় এবং কি সেই কাজটা শেষ হয়ে যায়। তো রাসেল ভাই, ওই যে শ্রমিক ছিল দুজন বন্ধু, তার একজন বন্ধু তো মারাই যায়। তো সবকিছু স্বাভাবিকই চলছিল, গাছ কাটা ওটা বন্ধই। তো একদিন ওই শ্রমিক যে মারা গিয়েছিল তার বন্ধু রাত্রে বাজার করে ফিরছিল, তো বাজার করে ফেরার পথে মেইন রোড থেকে যখন আমি মন্দিরটার সাইড দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে দেখে পিস থেকে একটা লোক আসছে। লোকটা রাসেল ভাই স্বাভাবিক ধরনের একটা সাদা পাঞ্জাবি টাইপের পরা, কিন্তু সে চিনল না, সে তাকে চিনতে পারছিল না। সে বলে যে ভাই কোন দিকে যাবেন? সে বলে এই দিকে। বলে আমি ওই দিকে যাবো, চলেন দুজন একসাথে। তারা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ যখন সেই গাছটার দিকে আসে রাসেল ভাই, তারা প্রথমে ওই লোকটা কথা বলার শব্দ শুনতে পাই, কারা কথা বলছে। সে তার পাশের লোকটাকে বলে, অপরিচিত লোকটাকে, যে ভাই আপনি কোনো কথাবার্তা শুনতে পাচ্ছেন? সে বলে কই না তো। সে আর একটু এগুতে বলে না, আবার কথা শুনতে পাচ্ছে যে মনে হয় কেউ যেন গাছের পাশ থেকে কথা বলছে। তো তার হাতে রাসেল ভাই তিন ব্যাটারির একটা টর্চ ছিল, সে টর্চটা চালু করে, চালু করার পরে হঠাৎই তার টর্চটা ওই বট গাছের কিছুটা উপরের দিকে উঠে, সে দেখে যে গাছে বেশ কয়েকজন লোক বসে আছে, ওই পাঞ্জাবি টাইপের পরা, এবং তার কি যেন কথা বলছে। তো সে একটু মনোযোগ দিতে শুনতে পায় তাদের মধ্যে একজন বলছে যে দেখ দেখ, এই লোকটাও ছিল সেদিন আমাদের বাসা ভাঙতে এসেছিল, সেই গাছটা কাটার জন্য রাসেল ভাই, এই লোকটাও ছিল, একে আজকে ধর আমাদের ওখানে নিয়ে যাই। তো সে এটা শুনে রাসেল ভাই খুব ভয় পায়, এবং এদের একটা অবাক করা বিষয়, রাসেল ভাই ওই লোকগুলোর মধ্যে একজনকে তার খুব চেনা চেনা লাগছিল, একজনকে মনে হচ্ছিল সে চিনে। তার মনে হয় যে ওই লোকগুলোর মধ্যে একজন যে তার সাথে আসছিল তার চেহারার মতোই হুবহু মিল। এতক্ষণ সে খেয়াল করে নাই যে তার পাশের লোকটি কোথায়, হঠাৎ সে তার লাইটটা পাশে মারতে দেখে যে তার সাথে লোকটা নেই, কয়েক মুহূর্তের মধ্যে লোকটা গায়েব। রাসেল ভাই মন্দিরের পাশে যে যাচ্ছিল, গাছ দুইটা ছিল দুই সাইডে, একটা মন্দিরের ভিতরে আর একটা রাস্তার সাইডে, তো সেখান থেকে এত কম সময়ের মধ্যে কারো উদয় হয়ে যাওয়া সম্ভব না, কারণ সাইডে ফাঁকা মাটি ছিল। তো সে খুব অবাক হয়ে যায় এবং দেখে যে ছায়ামূর্তিগুলো হাওয়ায় ভেসে তার দিকে যেন এগিয়ে আসছে আর বিকট সুরে হাসি দিচ্ছে। এটা দেখে রাসেল ভাই সে খুব ভয় পায় এবং প্রচন্ড দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় এবং তার বাড়ির উঠোনে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তার পরিবারের সবাই বেরিয়ে আসে। তো সকালবেলা সে নিজেকে আবিষ্কার করে তার হসপিটালে, সবাই তার চারপাশ দিয়ে ঘুরে আসে, সবাই তাকে বলে যে সে একদিন এরকম সেন্সলেস অবস্থায় ছিল। তো সবাই তখন সুস্থ হওয়ার পরে ঘটনা জানতে চায়, তো সে সবাই এই ঘটনা খুলে বলে। তো সবাই তাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক করে দোয়া দরুদ করে এসব আমল করতে বলেন, বলেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রাসেল ভাই এভাবে কিছুদিন ভালোই যাচ্ছিল। তো হঠাৎ একদিন সে তার রুমে ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘুম ভাঙে তার স্ত্রী ডাকে, তার স্ত্রী তাকে ডাকছে, বলে চলো বাইরে যাবো একটু দাঁড়ানোর জন্য। সে বিছানা থেকে অমনি উঠে চলে যায় কোনো দিক না ভেবে, স্বাভাবিকভাবে। তার স্ত্রী যথারীতি রাসেল ভাই গ্রামের টয়লেট গুলো সাধারণত বাড়ি থেকে একটু বাইরের দিকে হয়, ভিতরের দিকে, তার টয়লেট ছিল বাজারের ভিতরে, সে যায়, তো তার স্ত্রী ভিতরে যায়, সে বাইরে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে কিন্তু তার স্ত্রী আসে না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, বলে কি ব্যাপার আসছে না কেন? এক পর্যায়ে সে রেগে যায়, রেগে গিয়ে যে যখনই সে টয়লেটে নক করতে যাবে দেখে দরজা খোলা, সে খুব অবাক হয়ে যায়, দরজা খোলা, সে বের হওয়া হয় নাই, সে ওখানে দাঁড়িয়ে আছে। তো সে দরজাটা ভালো করে দেখে ভিতরে কেউ নাই, তখন সে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যখন সে ঘুরে আসতে যাবে দেখে তার সামনে সেই লোকটা রাসেল ভাই যেদিন মন্দির দিয়ে আসার সময় তার সাথে হেঁটে আসছিল এবং তা হয়েছিল, সে দাঁড়িয়ে আছে এবং বলছে কিরে ভয় পেয়ে গেলি, তোর সাথে একজন তো গেছে, এবার তোর পালা, আমাদের বাসস্থান ভাঙবি। এ কথা বলে তার দিকে যে বিকট শব্দে একটা হাসি দেয় এবং সে দেখে যে লোকটা পা মাটিতে নেই, অনেকটা হাওয়ায় ভেসে ভেসে পাঞ্জাবি পরা, সে সেখানে সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। পরে তার চিৎকারে তার পরিবারের সবাই উঠে আসে, উঠে এসে তার মাথায় পানি দেয়, তারপর কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে। তখন সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে তুমি ওখানে গেলা, ওখানে বেরিয়ে আসলা? তার ওয়াইফ তো শুনে বাবা কই না তো, আমি তো কালকে তোমাকে কখনো ডাকিনি। সে খুব অবাক হয়ে যায়। সে তার স্ত্রীকে বলে, তাহলে তুমি কোথায় ছিলা? তার স্ত্রী বলে, আমি ঘরে শুয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি তুমি রুমে নাই। এটা দেখে আমি বাইরে বের হই, ভাবি বাইরে মনে হয়। তো বাইরে কিছু দূরে গিয়ে যেতে দেখি তুমি ওখানে পড়ে আছো। তো এভাবে তাকে সে খুব, তারপর তাকে ওখান থেকে উদ্ধার করা হয়। তো পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে যায় তার ঘটনাগুলো শুনে। তো তারা তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ সব শুনে বলে, সেটা ওই গাছের বসবাসকারী একটা খারাপ জিন তাকে ওই যে কাটার সময় থেকে আসর করেছে। সে বলে, আমি এটা করতে পারবো না, আপনি বড় একটা কবিরাজের নাম্বার দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করেন। তো তারা রাসেল ভাই ওখান থেকে চলে আসে এবং খোঁজে সেই খুব বড় কবিরাজের সামনে দেখা করতে যায়। কবিরাজ দেখেই তাদের সমস্যার কথা বলে দেয় যে, আপনার এই সমস্যা, এটা আমি জানি না কতটুক ঠিক করতে পারবো, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। বলে যে, না, আপনাদের এরকম করা উচিত হয়নি। সেই গাছটা যখন প্রথম কাঠুরে কূপ দিয়েছিল তখনই তাদের কাজটা বন্ধ করা উচিত ছিল, কিন্তু ওখানে আপনারা তা উপরে এই কাজটা করেছেন, তারা খুব বিরক্ত হয়েছে। সে তার সাধ্য মতো তার অনুযায়ী চেষ্টা করে এবং তার শরীরটা বন্ধ করে দেয় এবং তাকে কিছু আমল করতে বলে, যাতে তার আর কোনো সমস্যা না হয়। তারপর কবিরাজ আরো বলে যে, তার সে যেন রাত্রে একলা বের না হয় এবং কি সেই মন্দিরের ওখান দিয়ে একা একা না যায়। তো রাসেল ভাই, তারপর তারা ওখান থেকে চলে আসে। চলে আসার পরে মোটামুটি ভালোই এই কাটায়, তারপর আর তার তেমন কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, এটা একটা সত্য ঘটনা, ঘটনাটা যার কাছ থেকে ঘটেছে তার কাছ থেকে আমার ঘটনাটা কালেক্ট করা। রাসেল ভাই, সেই গাছ দুটোর মধ্যে একটা গাছ এখনো রয়ে গেছে। কিছুদিন আগে একটা গাছ মানে এমনি নিচ থেকে মাটি সরে যাওয়ার পরে মানে ভূপতিত হয়ে যায়, কিন্তু একটা গাছ এখনো আছে। এবং কি সেই গাছগুলো অনেক দামে, মানে দাম হলেও কিন্তু এই গাছ রাসেল ভাই কেউ কিনতে চায় না, এবং কি সেই ঘটনা শুনে কেউ আর ওই গাছটা কাছেও যায় না। রাসেল ভাই, এই মন্দিরকে ঘিরে আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাটা যদি লিসেনারদের সামনে প্রচার করা হয়, ইনশাল্লাহ সেই ঘটনাগুলো আমি লিসেনারদের সামনে শেয়ার করব। তো রাসেল ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, বুধ.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মনির, ঢাকা উত্তরা দক্ষিণখান থেকে। তো রাসেল ভাই, আমার প্রথম ঘটনাটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ঘটনা শেয়ার করার পরে আমি উৎসাহ পেয়ে আমি দ্বিতীয় ঘটনাটা আবার আপনাকে পাঠাচ্ছি, যে ঘটনাটা ভালো লাগে আপনি শেয়ার করবেন। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনা চলে যাই। আমি ঘটনাটা ঘটে 2016 কিংবা 17 সাল এরকম সময়ে, আর ঘটনাটা হচ্ছে যার সাথে ঘটে সে হচ্ছে আমার ফুপুর ননদ, ননদের সাথে ঘটে ঘটনাটা 2017 কিংবা 17 সালে। তো যে আমার ফুপুর যে ননদ, তারা সে বিয়ে করে 2010-এর দিকে। বিয়ে করার প্রায় 5-6 বছর হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে একটা বাচ্চা নেওয়ার জন্য, তাদের আসলে বাচ্চা হচ্ছিল না। তো তারা অনেকভাবে চেষ্টা করে, ডাক্তার, কবিরাজ, বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু তারা আসলে মানে চেষ্টা করার পরে হচ্ছিল না। তারা চিন্তা করে যে আল্লাহ যখন আমাদের কপালে রাখে নাই, তো একটা বাচ্চার দত্তক নেই। এরকম তো অনেক বাচ্চাই থাকে যাদের বাবা মা নেই, বাবা মা নেই অথবা ফেলে রেখে চলে যায়। তো এরকম একটা বাচ্চাকে আমরা মানুষ করে বড় করব। তো তারা মানে সেভাবে প্রিপারেশন নিয়ে তারা একটা এতিমখানা যোগাযোগ করে, এবং তারা যেরকম সন্তান চাচ্ছিল সেরকম একটা মানে শিশু পেয়ে যায়, না বাচ্চা শিশু পেয়ে যায়। তো শিশুটা হচ্ছে 3-4 মাসের একটা শিশু পেয়ে যায়। তো তারা এতিমখানা যায়, যাওয়ার পরে যে কিছু প্রসেস থাকে, মানে এতিমখানা থেকে তাদের দায়িত্ব নেওয়ার জন্য যে কিছু প্রসেস থাকে তারা তা মানে কমপ্লিট করে আনে। আর আসল ভাই বাচ্চাটা যে মানে তারা যে বাচ্চাটাকে দত্তক মানে নিবে তারা মানে এতিমখানায় বাচ্চা যখন তিন থেকে চার দিন বয়স তারা মানে সেই এতিমখানায় একটা গেটের সামনে তাদের যে গেট প্রধান গেট সেটার সামনে তারা পায় মানে রাত্রে দুইটা কিংবা আড়াইটা দিকে অনেক মানে মধুরাতে তারা মানে যে তাদের গেটের সামনে এতিমখানা গেটের সামনে মানে কানাকাটির আওয়াজ শুনে তারা মানে সবাই এসে দেখে যে একটা বাচ্চা কানাকানি করতেছে হয়তো বা এরকম থাকে বাবা মা নিতে চাচ্ছেন এরকম একটা বাচ্চা এরকম অনেক মানে এরকম অনেকেই থাকে বাবা মা যে বাচ্চা রেখে চলে যায় তো এরকম একটা বাচ্চা তারা দুই তিন মাস রাখে রাখার পরে আমার ফুপুর জন্য তারা খোঁজ পায় এবং তারা বাসায় নিয়ে এসে সবকিছু করে। তো রাসেল ভাই যেদিন থেকে বাচ্চাটা আনে মানে সেদিন থেকে মানে সেদিন থেকেই আসল ঘটনাগুলো মানে ঘটা শুরু করে। ঘটনাটা হচ্ছে যে যে তিন থেকে চার মাসের বাচ্চা স্বভাবত তারা শুয়ে থাকে উঠতে পারে না বুঝতে পারে না। তো রাসেল ভাই মানে আমার ফুবু মানে ফুবুর যে ননদ আর ননদের হাজবেন্ড তারা অনেক খুশি সেটা অনেক খুশি থাকে কিন্তু আমার ফুবুর যে ননদ তার হাজবেন্ড একটা কাজে বাইরে যায় যে বাচ্চার জন্য অনেক জামা কাপড় গুলো দরকার এটা কিনতে যায়। তো ফুবু বাসায় কাজ করতেছিল কাজের ফাঁকে মানে উনি রুমে এসে যে রুমে বাচ্চাটাকে মানে শুয়ে রেখে মানে ঘুম পাড়িয়ে রেখে যায় সেই রুমে মানে এসে ফুবু দেখে যে তিন থেকে চার মাসের বাচ্চা মানে হামাগুড়ি দিয়ে মানে ছয় সাত মাসের বাচ্চারা যেরকম হামাগুড়ি দিয়ে যেরকম চলাফেরা করবে ঠিক সেভাবে তিন থেকে চার মাসের একটা বাচ্চা ওইভাবে চলাফেরা করতেছে। তো ফুবু ননদ দেখে সেটা অনেক আসলে ভয় পায় আর ফুবুরা থাকে সাধারণত আলাদা মানে ফুবুর যে ননদ তারা থাকে আলাদা স্বামী আর স্ত্রী আলাদা বাসায় থাকে আর তাদের যে মানে শ্বশুর শাশুড়ি তারা আলাদা থাকে। তো তিনি বাসায় একাই ছিলেন তো দেখে তিন চার মাসের একটা বাচ্চা মানে হামাগুড়ি দিয়ে খেলছে মানে খেলতেছে হাঁটা মানে চলাফেরা করতেছে। তো সেটা দেখে আসলে মানে ফুবুর যে ননদ সে অনেক ভয় পেয়ে যায় তো তার যে হাজবেন্ড তাকে সে বাসায় আনে আনার পরে মানে বিষয়টা তারা নর্মালি নেয় যেরকম হয়তো বা চোখ মনের ভুল মানে কোনো বাচ্চা হয়নি এতদিন বাচ্চা পায়নি প্রথম মানে একটা বাচ্চা তাদের ঘরে তো এরকম মনের ভুল করে এরকম মানে এটা ছেড়ে দেয় বিষয়টা ভুলে যায়। তো তারপরের দিন মানে বাচ্চাকে মানে ফ্লোরের মধ্যে শুয়ে রেখে সে কাজ করতেছিল যে বাচ্চা খাটে থাকুক মানে বাচ্চা কাছে থেকে ঘুমাক তো কাজ করতেছিল হাতের কাজগুলো করতেছিল বাচ্চাকে পাশে ফ্লোরে মানে নিচে একটা কাপড় দিয়ে শুয়ে রেখে। তো বাচ্চাটা হঠাৎ করে মানে উঠে হামাগুড়ি দিয়ে চলে গিয়ে মানে পাশে চেয়ার একটা তিন থেকে চার মাসের বাচ্চা মানে যে ভারী কিছু মানে উঠানো সম্ভব না সে একটা চেয়ার উঠিয়ে মানে খেলা করছে তিন থেকে চার মাসের একটা বাচ্চা। তো সেটা দেখে তার মানে মানে ফুবুর যে ননদ সে আসলে প্রচন্ড ভয় পায় এবং প্রচন্ড ভয় পেয়ে সে তার রুমের দরজা খুলে পাশের রুমের আশেপাশের লোক ডেকে এনে বলে যে এরকম এরকম বাচ্চা কিন্তু তখন সাথে থাকে আছে মানে বাচ্চা শুয়ে আছে তখন এরকম চলাফেরা করতেছিল না কিন্তু বাচ্চা সাথে শুয়ে আছে। তো বলা হয়তো বা মনের ভুল মানে প্রথম অনেকদিন প্রথম কোন মানে বাচ্চা শিশুকে নিয়ে এরকম তার আছে যেন মনে মানে একটা হয়তো বা ভুল একটা কাজ করতেছে ভুল কিছু কাজ করতেছে। তো ফুবু যে ননদ সে মানে আর কোন রিস্ক না নিয়ে একটা হুজুরকে আনতে চায়। তো সেদিনও মানে ফুবুর যে ননদ সে বাইরে থাকে তো ফুবুর ননদ তার হাজবেন্ডকে বলে দিয়েছে যে মানে একটা হুজুরকে ডেকে না একটু মানে একটু দেখাইতে কোনো যদি সমস্যা হয়ে থাকে বাসা যদি কোনো সমস্যা থাকে শিশু বাচ্চা হয়তো বা কোনো কিছুর আসর অথবা নজর পড়তে পারে। তো সেজন্য আসলে তার হাজবেন্ড আসার সময় একটা হুজুর আনে আনার পর মানে সে গেট খুলতে যায় যে আমার ফুবুর ননদ সে গেট খুলতে যায় যে কে আসলো মানে যখন হুজুরটা যখন রুমে ঢুকে তখন থেকে রাসেল ভাই মানে বাচ্চা শিশুকে যে একটু আগে ঘুম পাড়িয়ে রাখছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রুমের মধ্যে থেকে। তো হুজুর বিষয়টা বুঝতে পারে বিষয়টা বুঝতে পেরে মানে আর কিছু বলে না সে চলে যায় দোয়া দরুদ পরে মানে পানি ছিটা দিয়ে চলে যায় বলে যেটা সমস্যা না হয়তো বা এরকম সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই তারপর থেকে মনে করেন আরো ভয়ানক ঘটনা ঘটতে থাকে। যেমন সুস তাকে স্বপ্ন দেখায় যে তোমাকে আমি মা ভাবছিলাম, তুমি আমাকে এটা কি করলা, তুমি হুজুর আনলা কেন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নেই। তো রাসেল ভাই যে হুজুর আনছিল মানে সে বলে গেছে যে আপনি কোনো ক্ষতি করবে না, হয়তো বা সে আপনাদেরকে খুব পছন্দ করছে, অথবা আপনাদের কোনো জিন মানে কোনো আপনাদের কোনো বাচ্চা ছিল না, সেই জন্য মানে আপনাদেরকে একটা বাচ্চা দেওয়ার জন্য সে জিনের যে বাচ্চা তাকে আপনাদের দিয়ে গেছে, অন্তত মানে আপনার কাছে ভালোভাবে মানুষ করুক, যে আপনাদের কোনো বাচ্চা নেই, আপনারা হয়তো ভালো মতো মানে পড়ালেখা করবেন, মানুষ করবেন। তো রাসেল ভাই তারপর থেকে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। তো এর মধ্যেই মানে একটা আরেকটা মানে অলৌকিক ঘটনা ঘটে যায়, তা হচ্ছে যে সে ফুফুর ননদ সে একটা বাচ্চা মানে কনসেপ্ট করে পেটে। তো এটা তো সবাই অবাক হয়ে যায় যে আসলে হইলটা কি, যে 10 বছর ধরে মানে 6-7 বছর ধরে ট্রাই করছে ডাক্তার কবিরাজ এমন কিছু না যে ট্রাই করা নাই, কিন্তু হঠাৎ করে এটা হয়ে যাওয়ার পরে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু সবাই মনে মনে খুশি থাকে যে যাক আল্লাহ হয়তো বা এই সুলে দিয়ে দিছে। তো রাসেল ভাই কনসেপ্ট করার পরে বাচ্চা হয় খুব মানে সাধারণ বাচ্চা, যে মানুষ নর্মাল থাকে সেম এরকম বাচ্চা। কিন্তু রাসেল ভাই বাচ্চা যখন 5-6 মাস হয়ে যায় মানে যেই কনসেপ্ট করার পরে যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে সে শিশুটা যখন একা একা থাকে মানে কেমন জানে একা একা মানে একা একা খেলে, হাসি উপর দিকে তাকিয়ে মানে একা একা খেলে, বাচ্চাটা একা একা খেলে। আর যখন মানে বাচ্চা যখন একটা দোলনা কিনে, তো রাসেল ভাই তাকে মানে যে কুকুর যে ননদ সে ঘুম পেরিয়ে রেখে হয়তো বা গোসল করতে অথবা কোনো কাজে যায় মানে টুকটাক মানে রান্না করতে যায় মানে ঘুম পাড়িয়ে রেখে যায়। তো যখন আসে দুই হয়তো এরকম আসে 1 মিনিট পরে আসে যে বাচ্চাটা কি করতেছে, আমার এর আগে একটা ঘটনা ঘটে গেছে বাচ্চাটা দেখতে আসে। তো রাসেল ভাই মাঝে মাঝে দেখে যে মানে বাচ্চাটা যে বাচ্চাকে 2 মিনিট আগে ঘুম পাড়িয়ে রেখে গেছে সেই বাচ্চাটা দোলনার মধ্যে মানে বসে দোল খাচ্ছে, আর দোলনাটা অটোমেটিক মানে নাড়াচাড়া করতেছে মানে কেউ নাড়া দিচ্ছে আর বাচ্চাটার সাথে খেলাধুলা করতেছে মানে খেলা করতেছে, বাচ্চাটা মন মানে বাচ্চাটা হাসি খুশি, তো তেমন কোনো ক্ষতি মানে ক্ষতি হয় না। তো রাসেল ভাই যেই ফুপুর ননদ তাকে মাঝে মাঝে স্বপ্ন দেখায় যে দেখো তোমাকে আমি মা বলে জানি, তুমি আমাকে মা মানে সন্তান হিসেবে নিয়ে গেছিল, আমি তুমি আর এরকম কিছু করো না যেটাতে আমি আরো দূরে চলে যাই, এটা আমার বোন মনে করে আমি ওর সাথে খেলি, আর দয়া করে কবিরাজ অথবা যে এরকম এনে আমাকে দূরে মানে দূরে পাঠিয়ে দিও না, আমাকে আমি আমার বোনের কোনো ক্ষতি করব না, আমি আমার বোনের পাশে আছি, প্লিজ আমাকে আর দূরে সরা রেখো না, আমি তোমাদের সামনে হয়তো বাঁচবো না কিন্তু আমাকে দূরে সরা রেখো না, এটা আমার বোন, আর বোন মনে করে আমি মানে খেলি, ওর সাথে আসি ওর সাথে দেখা করি, কিন্তু তোমরা মানে আমাকে ভাই বোনের মধ্যে মানে আর কোনো মানে দূরে সরা রেখো না, এরকম একটা কিছু স্বপ্ন দেখায়। তো কবিরাজ তারা অনেক কবিরাজ দেখায়, এরপরে অনেক কবিরাজ দেখায়, কিন্তু রাসেল ভাই কোন কবিরাজ সমাধান মানে দিতে পারছিল না। তো লাস্ট একটা কবিরাজ আছে যে উনি আসে মানে বলে যে দেখেন আসলে মনে হয় একটা টাইম নেয়, কবিরাজ একটা টাইম নেয় যে আমাকে 2-3 দিন সময় দেন, আমি দিন হাজির করে আমি মানে আপনাদেরকে সবকিছু জেনে আপনাকে জানাচ্ছি। তো রাসেল ভাই 2 দিন পর সেই কবিরাজটা মানে যে ফুপু ননদ সে ননদের কাছে আসে মানে ননদ আর ননদের হাজবেন্ড ওনার কাছে আসে বলে যে আসলে আপনাদের কোনো ভয় নাই, মানে আপনাদের সাথে যেরকম মানে ঘটনা ঘটে গেছে মানে সেটা আল্লাহ হয়তো চাইছিল এইভাবেই হবে এইভাবে হইতেছে, আর আপনারা এটা নিয়ে একটু বেশি কোনো ঘাটাঘাটি করেন না, আর ওদের মানে ভাই বোন যে ভাই বোনের মধ্যেই থাকতে দেন, আপনার কোনো ক্ষতি করবে না। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আর রাসেল ভাই সেই বাচ্চাটার এখন মোটামুটি 3-4 বছর বয়স, তো রাসেল ভাই বাচ্চাটার মানে বাচ্চাটার সাথে এখনো ওই জিনটা ওর যে ভাই ওই যে জিন শিশু বাচ্চা রাসেল ভাই এখনো দেখা করতে আসে, কিন্তু ওই বাচ্চাটা ছাড়া মানে যে 3-4 বছর যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটা ছাড়া এখনো কেউ দেখতে পারে না। আর এটা তার পরিবার এখন মানে মেনে নিয়েছে যে অথবা যখন ক্ষতি করে না তার বোন এভাবে এখনো চলে আসতেছে। আর মানে সব তার যে আমার যে ফুবু যে ননদ তার মানে স্বপ্ন এখন আর আসে না, কিন্তু সেই বাচ্চাটা সারা এখন সবসময় থাকে আর মানে এরকম কোনো ক্ষতি টতি হয় নাই। তো রাসেল ভাই এইটা ছিল ঘটনা, যদি ঘটনাটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ রাসেল ভাই।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।